কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 28 নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। অভিমত, দ্বিতীয় ঢেউ ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতির দরকার, দৈনিক প্রথম আলো। বছরে 400 কোটি টাকার চাঁদাবাজি, দৈনিক ইত্তেফাক। পরমাণু বিজ্ঞানী হত্যার প্রতিশোধ নেয় শপথ ইরানের, দৈনিক সমকাল। ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর অনাহূত বিতর্কের পেছনে ভিন্ন উদ্দেশ্য, বললেন কাদের, দৈনিক যুগান্তর। এই সরকার নির্বাচিত নয়, তারা দ্রব্যমূল্য নিয়ে ভাবে না, জাফরুল্লাহ চৌধুরী, কালের কণ্ঠ। মির্জা ফখরুল বলেছেন, সরকার তাদের দুঃশাসন আড়াল করার ঘৃণ্য অপকৌশলে মেতে উঠেছে, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। করোনা এসেছে বাংলাদেশ ও ভারত থেকে, চীনা বিজ্ঞানীদের দাবি, মানব জমিন। ভারতের শিরোনাম, লালা কোথায়, কয়লাকাণ্ডে রাজ্য জুড়ে সিবিআই তল্লাশি, আনন্দবাজার পত্রিকা। মিলল রাজ্যপালের সম্মতি, উত্তরপ্রদেশে কার্যকর লাভ জেহাদ বিরোধী নয়া আইন, সংবাদ প্রতিদিন। আরও জোরদার হচ্ছে আন্দোলন, বিভিন্ন রাজ্য থেকে কৃষকরা হাজির হচ্ছেন বিক্ষোভ সমাবেশে দিল্লিতে, দৈনিক আজকাল। শিরোনামের পরে এবার দুটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, 30 বছর ভোটে অংশ নেবে না জামায়াতে ইসলামী, এ শিরোনামে মানব জমিনে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী 30 বছর জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলে দৈনিক মানব জমিন পত্রিকায় যে বিশেষ রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটি আমারও নজরে পড়েছে। এই রিপোর্ট সম্পর্কে আলোচনা করতে গেলে যে কথাটি বলতে হবে সেটি হচ্ছে এই যে, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী অত্যন্ত পুরনো একটি দল। 1941 সালে এই দলের জন্ম, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই দলটি আজ পর্যন্ত আমি মনে করি যে খুব গণমুখী হয়ে উঠতে পারেনি, এবং বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে তারা শীর্ষ ক্ষমতা কখনো লাভ করতে পারেনি, বাংলাদেশের সরকার গঠন করতে পারেনি, এমনকি জাতীয় সংসদে অনেক বেশি আসন পেয়ে সরকার গঠন করার মতো পর্যায়ে কখনো যেতে পারেনি। বরং এই দলটির বেশ কিছু ঘটনায়, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়, বিতর্কিত ভূমিকা রয়েছে, যার কারণে তাকে রাজনৈতিকভাবে মারাত্মক রকমের খেসারত দিতে হচ্ছে। গত 10 বছরের বেশি সময় ধরে দলটি কার্যত নিষিদ্ধ, তাদের তৎপরতা তেমন কিছু নেই, এবং যে পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে জামায়াত ইসলামের জন্য, সেক্ষেত্রে তারা এখন নির্বাচনে গিয়ে যে ভালো কিছু করতে পারবে না এ কথা পরিষ্কার। সেক্ষেত্রে তারা যদি এই রকমের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে নিতে পারে। আমার মনে হয় যে বিশ্বের বহু দেশের বহু সংগঠন প্রাথমিক পর্যায়ে এরকম সামাজিক কর্মকাণ্ড করে আস্তে আস্তে জনমানুষের মন জয় করার পরে তারা রাজনৈতিক অঙ্গনে ভালো করেছে। লেবাননের হিজবুল্লাহ সামাজিক কর্মকাণ্ডে ব্যাপক ভূমিকা রেখেছে এবং তারা জনপ্রিয়তা অর্জন করেছে, এখন তারা ক্ষমতার খুব কাছাকাছি। জামাত হয়তো সেই ধরনের কৌশল নিয়ে থাকতে পারে, কিন্তু একটি কথা বলতে হবে যে এখনও পর্যন্ত বাংলাদেশে মানুষ ইসলামকে পছন্দ করে, হয়তো অনেক পীর মাশায়েক বা এই যে হেফাজতের সমাবেশে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, কিন্তু ভোটের রাজনীতিতে এদের পাত্তা পাওয়া যায় না। তার প্রধান কারণ হচ্ছে, আমার কাছে মনে হয় যে, যারা ইসলামী রাজনীতি করতে চায় তারা ইসলামটাকে বা তাদের রাজনীতিটাকে এদেশের জনগণের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরতে পারেনি। এক্ষেত্রে আমার মনে হয় যে তাদের বড় ব্যর্থতা রয়েছে।
ইরানের একজন খ্যাতিমান পদার্থবিজ্ঞানী গুপ্ত হত্যার শিকার হয়েছেন, কেন এই বিজ্ঞানীকে হত্যা করা হলো?
জি, ইসলামী প্রজাতন্ত্রে ইরানের খ্যাতিমান পদার্থবিজ্ঞানী, তাকে কোনো কোনো মিডিয়াতে পরমাণু বিজ্ঞানী বলা হচ্ছে, মোহসেন ফাকরিজাদেকে গতকাল সন্ত্রাসীরা হত্যা করেছে। বাস্তবতা হচ্ছে যে ইরানের এই বিজ্ঞানীকে যে হত্যা করা হয়েছে এটি ইরানের জন্য নতুন কোনো ঘটনা নয়। এর আগেও ইরানের বহু বিজ্ঞানী এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং ইরান সামগ্রিকভাবে মারাত্মক মারাত্মক রকমের সন্ত্রাসবাদের শিকার, এ কথা পরিষ্কার। ইরানের যত বিজ্ঞানী আজ পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এত বিজ্ঞানী কোনো দেশে হত্যাকাণ্ডের শিকার হয়নি। এর মূল কারণ হচ্ছে যে ইরানের উন্নয়ন, সেই উন্নয়ন প্রতিরক্ষা খাতে হোক, চিকিৎসা বিজ্ঞানে হোক, অথবা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সেকশনে হোক, এ সমস্ত উন্নয়ন রুখে দেওয়ার জন্য, এই সমস্ত উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য এই হত্যাকাণ্ডগুলো চালানো হয়। তারপরেও ইরানকে প্রকৃতপক্ষে এই সমস্ত হত্যাকাণ্ড চালিয়ে রুখে দেওয়া যায়নি। খুব সম্প্রতি একটি রিপোর্ট বের হয়েছে যে বিশ্বে ইঞ্জিনিয়ার তৈরির ক্ষেত্রে আমেরিকা রাশিয়ার পরেই ইরানের অবস্থান। এছাড়া আরও গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় রিপোর্ট বের হয়েছে যে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে এবং ইরানের অবদান একেবারে শীর্ষ পর্যায়ে রয়েছে। আপনি যে প্রশ্ন করলেন যে কেন এই ইরানের বিজ্ঞানীকে হত্যা করা হলো, আমি বলতে চাই যে ইরানের উন্নয়নকে রুখে দেওয়ার জন্য মাঝে মধ্যেই তাদের বিজ্ঞানীদেরকে হত্যা করা হয়। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে তিনি কিন্তু ইরানে এই যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর যে প্রতিষ্ঠান থেকে গবেষণা করে কোভিড-19 কিট, টেস্ট কিট, সেই টেস্ট কিট মহসিন ফাকরিজাদের প্রতিষ্ঠান থেকে বের করা হয়েছে। এছাড়া ইরানের আজকের যে প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় তার বিরাট অবদান রয়েছে। রাডার ছাড়া লেজারের সাহায্যে শত্রুর বিমান ধ্বংস করা কিংবা শনাক্ত করা, এগুলো সবই সম্ভব হয়েছে ইরানের এই বিজ্ঞানীর কারণে। 2018 সালে ইহুদিবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ইরান বিষয়ে একটি প্রেজেন্টেশন দিয়েছিলেন। সেই প্রেজেন্টেশনে এই বিজ্ঞানী ফাকরিজাদের কথা বারবার উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন যে আজকের এই যত ডেভেলপমেন্ট ইরানের, এই সমস্ত ডেভেলপমেন্টের মূলে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন তিনি হচ্ছেন এই ফাকরিজাদে, এবং তার নামটা স্মরণ রাখতে বলেছিলেন নেতানিয়াহু। এটি ছিল একরকমের হুমকি, এবং সেই হুমকির হয়তো বাস্তবায়ন এখন ঘটালো, সময় বলে দেবে কারা করেছে। তবে যা ঘটেছে এর প্রতিশোধ ইরান নেবে, সে কথাও কিন্তু বলেছে। আমরা অপেক্ষা করি আসলে সামনের দিনগুলোতে কি ঘটে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। মিলল রাজ্যপালের সম্মতি, উত্তরপ্রদেশে কার্যকর লাভ জেহাদ বিরোধী নয়া আইন, দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে। উত্তরপ্রদেশে জারি হল লাভ জেহাদ বিরোধী আইন। আজ রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল সম্মতি দিলেন এই সংক্রান্ত নয়া আইনের প্রস্তাবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের পেশ করা ওই অর্ডিন্যান্সে তার সম্মতির পরে তা এবার পরিণত হল আইনে। এর ফলে এবার থেকে রাজ্যে বিয়ের জন্যে কোনো মহিলার ধর্মান্তকরণ করা হলে তা অকার্যকর ঘোষিত হবে। আরও জোরদার হচ্ছে আন্দোলন, বিভিন্ন রাজ্য থেকে কৃষকরা হাজির হচ্ছেন বিক্ষোভ সমাবেশে, দৈনিক আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। কৃষক আন্দোলন আরও তীব্র হচ্ছে, আন্দোলনে একে একে যোগ দিচ্ছেন রাজস্থান, উত্তরপ্রদেশের কৃষকরাও। গতকাল দিল্লি হরিয়ানা সীমান্তে কৃষকদের লং মার্চে বিস্তর গোলমালের পর প্রশাসন কৃষকদের অনুমতি দেয় দিল্লিতে প্রবেশের। দিল্লির বুরারি মাঠে কৃষকদের জমায়েত করার অনুমতি দেওয়া হয়েছে। তারপর শনিবার সকাল থেকে খবর আসছে দিল্লি হরিয়ানা সীমান্তে বৃহস্পতিবার থেকে কৃষকরা জমায়েত হয়েছিলেন, তাদের সঙ্গে এবার যোগ দেওয়ার কথা রয়েছে পাঞ্জাবের কৃষকদের। এদিকে প্রধানমন্ত্রীর অহংয়ে কৃষকদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে জওয়ানদের, খুব উগ্রে টুইট করলেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। আনন্দবাজার পত্রিকায় তার টুইট সম্পর্কিত খবরটি প্রকাশিত হয়েছে। তাঁর অভিযোগ, এই পরিস্থিতির জন্য দায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহং। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।